AI agents are everywhere, automating tasks and making decisions at machine speed. But agents make mistakes. Just one rogue agent can do big damage before you even notice. Rubrik Agent Cloud is the only platform that helps you monitor agents, set guardrails, and rewind mistakes, so you can unleash agents, not risk. Accelerate your AI transformation at rubrik.com. That's rubrik.com.
ভারতের স্বাধীনতা সংগ্রাম নিয়ে কথা বলতে গেলেই দুটো নাম কিন্তু আসবেই, মহাত্মা গান্ধী আর সুভাষচন্দ্র বসু।
একদম,
লক্ষ্য তো দুজনেরই এক ছিল, ভারতের স্বাধীনতা। কিন্তু সেই লক্ষ্যে পৌঁছানোর পথ সেটা ছিল মানে একেবারে আলাদা।
হ্যাঁ, অনেকটাই ভিন্ন।
একজন দেখুন সারা জীবন ধরে অহিংসা সত্যাগ্রহের পথ ধরে চললেন, অন্যজন তিনি মনে করতেন দরকার হলে শক্তি প্রয়োগ করতে হবে, এমনকি বাইরের সাহায্য নিতেও তিনি রাজি ছিলেন।
ঠিক।
আজ আমরা এই দুই বিরাট মাপের মানুষের এই ভিন্ন পথ, তাদের চিন্তার ফারাক আর তাদের মধ্যেকার ওই যে একটা জটিল সম্পর্ক অথচ শ্রদ্ধার, সেটা একটু বোঝার চেষ্টা করব।
হ্যাঁ, খুব ইন্টারেস্টিং একটা বিষয়। কিন্তু আজকের এই আলোচনার জন্য আমরা মূলত একটা লেখা থেকে তথ্য নিয়েছি। লেখাটার নাম গান্ধী অ্যান্ড বোস, ডাইভার্জেন্ট পাথস টু ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স।
আচ্ছা,
এটাতে বেশ ভালোভাবে তাদের চিন্তাধারার পার্থক্য, কাজের ধরন আর তখনকার যে ঐতিহাসিক পরিস্থিতি সেটা তুলে ধরা হয়েছে।
তাহলে আমরা চেষ্টা করব এই আলোচনা থেকে কি কি জানতে পারি।
আমরা চেষ্টা করব মানে ওই অহিংসা বনাম বল প্রয়োগের বিতর্কটা বুঝতে, কংগ্রেসের ভেতরে রাজনীতিতে তাদের জায়গাটা ঠিক কোথায় ছিল, বিশেষ করে ওই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এলো তখন তাদের মতপার্থক্য কেন এত বাড়ল, আর এত সব মতভেদ সংঘাতের পরেও একে অপরের প্রতি যে সম্মান সেই জায়গাটা ঠিক কেমন ছিল সেটাও একটু খতিয়ে দেখব।
দারুণ। তাহলে একদম গোড়া থেকে শুরু করা যাক। দর্শনের জায়গাটায় মূল পার্থক্যটা কোথায় ছিল? গান্ধীজির পথটা তো আমরা মোটামুটি জানি, তাই না?
হ্যাঁ, ওটা তো বেশ পরিচিত।
অহিংসা সত্যাগ্রহ মানে শান্তিপূর্ণভাবে প্রতিরোধ করা, আইন না মানা, অসহযোগ করা, এই দিয়েই ব্রিটিশদের চ্যালেঞ্জ জানানো। তিনিই তো ছিলেন কংগ্রেস আর স্বাধীনতা আন্দোলনের প্রধান মুখ, মানে প্রতীক।
একদম। আর অন্যদিকে যদি সুভাষচন্দ্র বসুর কথা ভাবি, বিশেষ করে ওর রাজনৈতিক জীবনের পরের দিকে, উনি ক্রমশ এই দিকে যাচ্ছিলেন যে শুধু অহিংসা দিয়ে কাজ হবে না। ওর মনে হচ্ছিল ব্রিটিশদের সরাতে গেলে প্রয়োজনে শক্তি প্রয়োগ বা সশস্ত্র সংগ্রামও করতে হতে পারে।
আচ্ছা।
আর এই ভাবনা থেকেই তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি অক্ষ শক্তি মানে জার্মানি জাপানের সাহায্য নিতেও কিন্তু দ্বিধা করেননি।
সেই সূত্রেই তো আইএনএ গঠন।
ঠিক তাই, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আইএনএ গঠন করেন। আর ওর চিন্তাভাবনায় গোড়া থেকেই সমাজতন্ত্রের একটা প্রভাব ছিল, আর তিনি চাইতেন পূর্ণ স্বরাজ মানে একেবারে কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স।
এটা তো বেশ গুরুত্বপূর্ণ পয়েন্ট, কারণ কংগ্রেস তখন মূলত ডমিনিয়ন স্ট্যাটাসের কথা বলছে, তাই না?
হ্যাঁ, ঠিক তাই। ডমিনিয়ন স্ট্যাটাস মানে তো ব্রিটিশ সাম্রাজ্যের ভেতরেই একরকম স্বায়ত্তশাসন পাওয়া, কিন্তু সুভাষচন্দ্র চাইছিলেন পূর্ণ স্বাধীনতা। এটা তখন কংগ্রেসের মূল স্রোতের দাবির থেকে বেশ এগিয়ে থাকা একটা ভাবনা ছিল।
বোঝাই যাচ্ছে এই ফারাকটা নিয়েই পরে সংঘাত বাড়বে।
অবশ্যই। আর এই মতের অমিলটা তো একদিনে হয়নি, এর একটা লম্বা ইতিহাস আছে কংগ্রেসের ভেতরেই।
যেমন?
যেমন ধরুন সেই ১৯২৭ সাল মাদ্রাজ কংগ্রেসের সুভাষ বসু আর জওহরলাল নেহরু দুজনে মিলেই কিন্তু প্রথম পূর্ণ স্বাধীনতার দাবিটা তোলেন।
ও, নেহরুও ছিলেন?
হ্যাঁ, তখন তারা একসঙ্গেই ছিলেন এই দাবিতে। কিন্তু মজার ব্যাপার হল, ঠিক তার পরের বছর মতিলাল নেহরুর নেতৃত্বে যে নেহরু রিপোর্ট এলো তাতে কিন্তু আবার সেই ডোমিনিয়ন স্ট্যাটাসের কথাই বলা হলো।
আচ্ছা, মানে এক ধাপ এগিয়ে আবার যেন দুধাপ পিছিয়ে আসা,
কিছুটা সেরকমই। আর ওই রিপোর্ট নিয়েও তো কম বিতর্ক হয়নি।
হ্যাঁ, শুনেছিলাম। কারা বিরোধিতা করেছিলেন?
একদিকে মুসলিম লীগের মোহাম্মদ আলী জিন্না, অন্যদিকে হিন্দু মহাসভার এম আর জায়াকার, দুজনই বিরোধিতা করেন। জিন্না তো ওর বিখ্যাত ১৪ দফা দাবি পেশ করলেন তখনই।
পরিস্থিতি বেশ ঘোরালো ছিল তাহলে।
খুবই। এই রকম একটা টানাপোড়েনের মধ্যে ১৯২৯ সালে লাহোরে কংগ্রেসের অধিবেশন হল। সভাপতি ছিলেন জওহরলাল নেহরু। সেখানে শেষ পর্যন্ত পূর্ণ স্বাধীনতার প্রস্তাব পাশ হল।
যাক, অবশেষে।
গান্ধীজি তখন কোথায়?
গান্ধীজিও এই সময় আবার কংগ্রেসে বেশ সক্রিয় হয়ে ওঠেন। কিন্তু ওই অধিবেশনেই একটা খুব তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটল।
কি সেটা? কংগ্রেসের যে সর্বোচ্চ নীতি নির্ধারক বডি ওয়ার্কিং কমিটি, সেখান থেকে সুভাষ বসু আর শ্রীনিবাস আইয়াঙ্গারকে বাদ দেয়া হলো।
সে কি, একদিকে পূর্ণ স্বাধীনতার প্রস্তাব পাশ হচ্ছে যেটা সুভাষচন্দ্র বরাবর চেয়েছেন, আর তাকেই কিনা ওয়ার্কিং কমিটি থেকে বাদ?
ঠিক, এটা কিন্তু একটা বড়সড় ইঙ্গিত ছিল। মানে কংগ্রেসের ভেতরে গান্ধীজির অনুগামী বা তুলনামূলক নরমপন্থী অংশের সঙ্গে সুভাষচন্দ্রের মতো তরুণ র্যাডিক্যাল অংশের যে চিন্তার দূরত্ব তৈরি হচ্ছে সেটার একটা স্পষ্ট ইশারা।
এটা পরিষ্কার সংঘাতের শুরু বলা যেতে পারে।
হ্যাঁ, যদিও এর পরেও সুভাষচন্দ্র কংগ্রেসে বেশ প্রভাবশালী ছিলেন, তিনি তো কংগ্রেসের সভাপতিও নির্বাচিত হয়েছিলেন।
প্রথমবার যখন হয়েছিলেন তখন তো মনে হয় গান্ধীজির সমর্থন ছিল।
হ্যাঁ, শোনা যায় সেটাই, নেহরু তার নাম প্রস্তাব করেছিলেন, কিন্তু আসল সমস্যাটা শুরু হল দ্বিতীয়বার, 1939 সালে।
হ্যাঁ, ওই নির্বাচনটা নিয়েই তো যত গোলমাল। পরিস্থিতিটা ঠিক কেমন ছিল তখন?
ছিলেন এটাই সুযোগ, ব্রিটেনের এই বিপদকে কাজে লাগিয়ে ভারতের স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়তে হবে।
মানে একটা চূড়ান্ত আঘাত হানার সময়।
একদম, উনি চাইছিলেন ব্রিটিশ সরকারকে একটা চরমপত্র দেওয়া হোক, আলটিমেটাম, কিন্তু গান্ধীজি আর কংগ্রেসের তথাকথিত দক্ষিণপন্থী অংশ তারা এর ঘোর বিরোধী ছিলেন।
কেন, তাদের যুক্তি কি ছিল?
তারা মনে করছিলেন বিশ্বযুদ্ধের এই পরিস্থিতিতে এখনই বড় কোনো সংঘাতে যাওয়া ঠিক হবে না, দেশের অভ্যন্তরীণ পরিস্থিতিও নাকি অনুকূল নয়। এরকম একটা তীব্র মতবিরোধের আবহে সুভাষচন্দ্র দ্বিতীয়বারের জন্য কংগ্রেস সভাপতি পদে দাঁড়ালেন
এবং গান্ধীজি নিজের পছন্দের প্রার্থী পট্টবী সীতারামাইয়াকে হারিয়ে জিতেও গেলেন।
হ্যাঁ, এটাই ছিল সবচেয়ে বড় চমক এবং মোড় ঘোরানো ঘটনা। আর এরপর গান্ধীজির ওই বিখ্যাত মন্তব্যটা পরিস্থিতিকে আরও জটিল করে দিল।
কোনটা?
উনি বললেন, এই পরাজয় সীতারামাইয়ার চেয়ে আমার বেশি, এটা তো খোলাখুলি সুভাষচন্দ্রের জয়ের প্রতি তার অসন্তোষ প্রকাশ করা, আর এতে কংগ্রেসের ভেতরের বিভেদটা আরও স্পষ্ট হয়ে গেল।
এর পরের ঘটনা তো আরও নাটকীয়, ত্রিপুরি কংগ্রেস, তাই তো?
হ্যাঁ, ত্রিপুরি কংগ্রেস। সেখানে যা ঘটল তা এক কথায় নজিরবিহীন।
কি হয়েছিল সেখানে, ওই পন্থ প্রস্তাবের ব্যাপারটা কি ছিল?
ত্রিপুরি কংগ্রেসে গোবিন্দবল্লভ পন্থ একটা প্রস্তাব আনলেন যেটা পন্থ প্রস্তাব নামে পরিচিত। খুব কৌশলী প্রস্তাব ছিল সেটা।
কি বলা হয়েছিল তাতে?
প্রস্তাবে বলা হল যে কংগ্রেসের নীতি আর কর্মসূচি গান্ধীজির নির্দেশ মতোই চলবে, আর নতুন ওয়ার্কিং কমিটি তৈরি করতে গেলে গান্ধীজির অনুমোদন লাগবে।
তার মানে তো সুভাষচন্দ্র জিতেও ক্ষমতাহীন হয়ে গেলেন।
কার্যত তাই। এই প্রস্তাব পাশ হবার মানে হল সুভাষচন্দ্র সভাপতি থেকেও স্বাধীনভাবে কাজ করতে পারবেন না, তাকে সবকিছুর জন্য গান্ধীজির উপর নির্ভর করতে হবে।
কিন্তু সুভাষচন্দ্র তো ভোটে জিতেছিলেন, এই প্রস্তাব পাশ হল কি করে?
এখানেই আসল রাজনীতিটা। কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি আর কমিউনিস্ট পার্টি, যারা আগের নির্বাচনে সুভাষচন্দ্রকে সমর্থন করেছিল, তারা এই ভোটাভুটির সময় হয় নিরপেক্ষ থাকল নয়তো প্রস্তাবের পক্ষে ভোট দিল।
তার মানে তারা সুভাষচন্দ্রের সং ছেড়ে দিল?
হ্যাঁ, শেষ মুহূর্তে তারা সরে দাঁড়ায়। এর পেছনে অবশ্যই গান্ধীজির অসাধারণ প্রভাব এবং অন্যান্য অনেক রাজনৈতিক সমীকরণ কাজ করেছিল, ফলে সুভাষচন্দ্র কার্যত একা হয়ে পড়লেন।
তারপর
ওর পক্ষে আর কাজ চালিয়ে যাওয়া সম্ভব হল না। শেষ পর্যন্ত উনি কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হলেন।
ভাবা যায়, নির্বাচিত সভাপতিকে এইভাবে সরে যেতে হল, এরপরই কি ফরওয়ার্ড ব্লক গঠন?
হ্যাঁ, ঠিক এরপরই। কংগ্রেসের মধ্যেই তিনি একটা আপোষ বিরোধী বামপন্থী গোষ্ঠী হিসেবে ফরওয়ার্ড ব্লক তৈরি করলেন। চেষ্টা ছিল কংগ্রেসের ভেতরের র্যাডিক্যাল বা প্রগতিশীল শক্তিগুলোকে একজোট করার।
কিন্তু কংগ্রেস নেতৃত্ব এটা ভালো চোখে দেখেনি নিশ্চয়ই।
একেবারেই না, এটাকে তারা দলবিরোধী কার্যকলাপ হিসেবেই দেখলেন। শেষ পর্যন্ত সুভাষচন্দ্র আর তার দাদা শরৎচন্দ্র বসুকে কংগ্রেস থেকে 3 বছরের জন্য বহিষ্কার করা হল।
বহিষ্কার?
হ্যাঁ, আর ফরওয়ার্ড ব্লকও তখন কংগ্রেসের বাইরে চলে আসতে বাধ্য হল। বলা যেতে পারে এখান থেকেই গান্ধী আর বসুর পথটা আনুষ্ঠানিকভাবে একেবারে আলাদা হয়ে গেল।
আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর তো সেই দূরত্ব আরও বেড়ে গেল, যুদ্ধ নিয়ে দুজনের অবস্থান ছিল একেবারে বিপরীত মেরুতে।
ঠিক তাই। সুভাষচন্দ্র মনে করতেন এটাই সুযোগ,
শত্রুর শত্রু আমার মিত্র, এই নীতিতে বিশ্বাসী ছিলেন তিনি। তাই ব্রিটেনের শত্রু জার্মানি বা জাপানের সাহায্য নিয়ে স্বাধীনতা অর্জন করতে হবে। তিনি গান্ধীজিকে প্রস্তাবও দিয়েছিলেন ব্রিটিশদের চরমপত্র দেওয়ার জন্য,
কিন্তু গান্ধীজি রাজি হলেন না। তার যুক্তি কি ছিল?
গান্ধীজির যুক্তি ছিল কয়েকটা। প্রথমত ওর অহিংসার নীতি, শত্রুর বিপদের সুযোগ নেওয়াটা তার কাছে অনৈতিক ছিল।
আচ্ছা।
দ্বিতীয়ত, উনি মনে করতেন দেশ তখন অহিংস গণ আন্দোলনের জন্য প্রস্তুত নয়। কংগ্রেসেও কিছু সমস্যা ছিল, যেমন উনি নিজেই বলতেন, দুর্নীতি, ভুয়ো সদস্যপদ বৃদ্ধি, এসব নিয়েও উনি চিন্তিত ছিলেন।
আর
তৃতীয়ত, ওর একটা বড় আশঙ্কা ছিল যে এ সময় বড় কোনো আন্দোলন শুরু করলে সাম্প্রদায়িক হিংসা আরও বেড়ে যেতে পারে।
সুভাষচন্দ্রের নিশ্চয়ই এর পাল্টা যুক্তি ছিল?
অবশ্যই ছিল। সুভাষচন্দ্র বিশ্বাস করতেন সংগ্রাম শুরু করলেই বরং সাম্প্রদায়িক শক্তিগুলো কোণঠাসা হয়ে পড়বে, দেরি করলে উল্টে প্রতিক্রিয়াশীল শক্তি গুছিয়ে নেওয়ার সময় পাবে। উনি গান্ধীজির অহিংসা দর্শনকে একটু অন্যভাবে ব্যাখ্যা করে বলতেন যে হিংসার মোকাবেলা অহিংসাকেই করতে হবে, ভয় পেয়ে পিছিয়ে গেলে চলবে না। অনেকটা যেন অহিংসা মাস্ট এন্টার দ্য জ অফ হিমসা, এই রকম একটা ভাবনা।
কিন্তু গান্ধীজি তার অবস্থানেই স্থির রইলেন।
হ্যাঁ, আর এরপর সুভাষচন্দ্রের পথ তো একেবারে অন্যদিকে বাঁক নিল। প্রথমে কলকাতায় হলভেল মনুমেন্ট সরানোর আন্দোলন, তাতে গ্রেফতার হলেন,
তারপর জেলে অনশন করলেন।
হ্যাঁ, প্রেসিডেন্সি জেলে অনশন করে মুক্তি পেলেন, কিন্তু তারপর তাকে বাড়িতেই নজরবন্দি করে রাখা হলো, আর তারপর ঘটল সেই ঐতিহাসিক ঘটনা,
তার অন্তর্ধান, ১৯৪১ সালের জানুয়ারি মাস।
একদম, এলগিন রোডের বাড়ি থেকে সবার চোখে ধুলো দিয়ে তার পালিয়ে যাওয়া, এটা তো প্রায় কিংবদন্তি হয়ে গেছে।
তারপর তিনি কোথায় গেলেন?
প্রথমে কাবুল, তারপর মস্কো, বার্লিন হয়ে শেষ পর্যন্ত পৌঁছলেন জাপান। আর সেখানেই রাসবিহারী বসুর তৈরি করা আজাদহীন ফৌজের দায়িত্ব নিলেন তিনি,
এবং সেটাকে নতুন করে গড়ে তুললেন।
হ্যাঁ, পুনর্গঠিত করে ব্রিটিশদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করলেন। এটা ভারতের স্বাধীনতা সংগ্রামকে একটা অন্য মাত্রা দিয়েছিল, একটা আন্তর্জাতিক মাত্রা।
সত্যি, কি অবিশ্বাস্য জীবন! কিন্তু এত যে রাজনৈতিক তিক্ততা, এত মতপার্থক্য, এত সংঘাত, তারপরেও ভাবলে অবাক লাগে, সেই সুভাষচন্দ্রই ১৯৪৪ সালে রেঙ্গুন থেকে আজাদহীন রেডিওতে ভাষণ দেওয়ার সময় গান্ধীজিকেই জাতির পিতা বা ফাদার অফ আ নেশন বলে ডাকছেন।
হ্যাঁ, এই জায়গাটাই কিন্তু অসাধারণ। এটাই বোধহয় তাদের সম্পর্কের সবচেয়ে আকর্ষণীয় এবং একই সঙ্গে জটিল দিক।
এত কিছুর পরেও এই সম্মানটুকু?
ঠিক, রাজনৈতিক পথ যতই আলাদা হোক না কেন, ব্যক্তিগত স্তরে একটা গভীর শ্রদ্ধা আর টান কিন্তু সবসময়ই ছিল। গান্ধীজিও সুভাষচন্দ্রকে কম স্নেহ করতেন না, তাকে দেশপ্রেমিকদের রাজপুত্র বলেছেন।
যদিও ওই দেশের শত্রু নন জাতীয় কিছু কথাও তো শোনা যায়।
হ্যাঁ, ওই ধরনের কিছু নেতিবাচক প্রশংসা বা ব্যাকহ্যান্ডেড কমপ্লিমেন্টও আছে, যেগুলো সুভাষচন্দ্রের ভালো লাগেনি। কিন্তু তাদের মধ্যেকার যে চিঠিপত্র চালাচালি হয়েছে, যেগুলো নেতাজি রিসার্চ ব্যুরোর ক্রসরোডস বইতে আছে, সেগুলো পড়লে এই টানাপড়েনটা খুব ভালো বোঝা যায়।
কীরকম?
গান্ধীজি প্রায় প্রতিটা চিঠিতে স্নেহ প্রকাশ করেছেন, শেষে লিখেছেন বাপুর ভালোবাসা। একবার অসুস্থ সুভাষচন্দ্রের সেবা করার ইচ্ছাও প্রকাশ করেছিলেন, বারবার বলেছেন মতের অমিল যেন মনের অমিল না হয়ে দাঁড়ায়। এমনকি সুভাষচন্দ্রের মৃত্যুর খবরটাও তিনি অনেক দিন পর্যন্ত বিশ্বাস করতেই চাননি।
সত্যি, খুব জটিল একটা রসায়ন ছিল তাদের মধ্যে,
নিঃসন্দেহে।
আচ্ছা, আমরা যে লেখাটার উপর ভিত্তি করে আলোচনা করছি, সেখানে তো গান্ধীজির কৌশল নিয়েও কিছু বেশ কঠিন প্রশ্ন তোলা হয়েছে, তাই না?
হ্যাঁ, হয়েছে। কিছু ক্রিটিক্যাল প্রশ্ন অবশ্যই আছে।
যেমন ওই যে ১৯৩৯ সালে তিনি সংগ্রাম শুরু করতে রাজি হলেন না, অহিংসার উপর অতিরিক্ত জোর দিলেন, সেটার ফলে কি সাম্প্রদায়িক শক্তিগুলো বেড়ে ওঠার সুযোগ পেয়েছিল? দেশভাগ কি অন্যভাবে ঠেকানো যেত? এই ধরনের প্রশ্ন।
একদম, উৎস এই প্রশ্নগুলো তুলছে ঐতিহাসিক প্রেক্ষাপট বিচার করে। তারা জিজ্ঞেস করছে ১৯৩৯ সালে গান্ধীজি যে কারণগুলো দেখিয়েছিলেন, দেশে অহিংসার পরিবেশ নেই, কংগ্রেসে দুর্নীতি, এই কারণগুলো কি ১৯৪২ সালে ভারত ছাড়ো আন্দোলনের ডাক দেওয়ার সময় ভ্যানিশ হয়ে গিয়েছিল?
তখন তো পরিস্থিতি আরও কঠিন ছিল।
ঠিক, যুদ্ধের সময় পরিস্থিতি তো আরও প্রতিকূল ছিল, তাহলে তখন পারলেন, আগে পারলেন না কেন? এটা একটা প্রশ্ন।
আরেকটা পয়েন্টও তো ছিল রাজকোট এপিসোড নিয়ে।
হ্যাঁ, রাজকোটের মতো একটা তুলনামূলক ছোট দেশীয় রাজ্যের বিষয় নিয়ে গান্ধীজির অনুশনে বসা, তাতে ব্রিটিশ ফেডারেল কোর্টের হস্তক্ষেপ চাওয়া, এই বিষয়টাকে সুভাষচন্দ্র সমালোচনা করেছিলেন। তার মনে হয়েছিল এতে মূল ফোকাসটা স্বাধীনতা সংগ্রাম থেকে সরে যাচ্ছে, জনগণকে কিছুটা নিষ্ক্রিয় করে রাখা হচ্ছে।
অন্যদিকে সুভাষচন্দ্রের পথ নিয়েও তো প্রশ্ন আছে, যেমন ওই অক্ষশক্তির সঙ্গে হাত মেলানো।
অবশ্যই আছে, উৎস সেই প্রশ্নগুলো তুলছে। অক্ষশক্তি মানে জার্মানি বা জাপান, এরা তো ফ্যাসিবাদী শক্তি, তাদের সঙ্গে জোট বাঁধা নৈতিকভাবে কতটা ঠিক ছিল? এটা কি নিছকই রিয়েল পলিটিক বা বাস্তববাদী রাজনীতি ছিল, নাকি আদর্শের সঙ্গে আপোষ?
এবং তারা জিতলে যে সত্যি ভারতের স্বাধীনতা নিশ্চিত করত, তার কি কোনো গ্যারান্টি ছিল?
সেটাও একটা বড় প্রশ্ন। উৎস আর একটা প্রশ্ন তুলছে, সুভাষচন্দ্র কি কংগ্রেস থেকে বেরিয়ে না এসে ভেতরে থেকেই লড়াইটা চালিয়ে যেতে পারতেন না? যদিও এটাও বলা হচ্ছে যে প্রথম দিকে তিনি কিন্তু গান্ধীজির নেতৃত্ব মেনেই কাজ করতে চেয়েছিলেন।
ত্রিপুরী কংগ্রেসের সময় জওয়াহরলাল নেহরুর ভূমিকাও নিয়ে তো সুভাষচন্দ্রের মনে বেশ ক্ষোভ ছিল।
হ্যাঁ, খুব গভীর হতাশা ছিল। সুভাষচন্দ্র তার ভাইপো অমিয়নাথ বসুকে লেখা চিঠিতে এবং নেহরুকে লেখা একটা লম্বা অপ্রকাশিত চিঠিতে এই নিয়ে রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছিলেন।
কি লিখেছিলেন তিনি?
উনি লিখেছিলেন যে নেহরু মুখে সমাজতন্ত্রের কথা বললেও কাজের বেলায় শেষ পর্যন্ত পুরনো নেতৃত্বের পক্ষই নিলেন, এমনকি তার বিরুদ্ধে প্রচারও চালালেন। উনি নেহরুকে সরাসরি প্রশ্ন করেছিলেন, তিনি আসলে কোন দিকে, সমাজতন্ত্রী, বামপন্থী, মধ্যপন্থী, গান্ধীবাদী নাকি অন্য কিছু? নেহরু সেই চিঠির উত্তর দেননি।
বোঝাই যাচ্ছে ব্যক্তিগত সম্পর্কটাও তিক্ত হয়ে গিয়েছিল।
হ্যাঁ, একটা চির তো অবশ্যই ধরেছিল।
তবে দেখুন, ইতিহাসের পরিহাসটা কোথায়? গান্ধীজির নিজের শেষ জীবনটাও তো গভীর হতাশায় কেটেছে।
ঠিক, দেশভাগের সময়ের যন্ত্রণা, তিনি ক্রমশ অপ্রাসঙ্গিক হয়ে পড়ছেন, তার অনুভব কংগ্রেস নেতৃত্বের একাংশের ক্ষমতা হস্তান্তরের জন্য আপোষ করায় তার তীব্র ক্ষোভ।
এমনকি তিনি তো কংগ্রেস ভেঙে দিয়ে লোকসেবক সংঘ গড়ার কথাও ভেবেছিলেন।
হ্যাঁ, একদম শেষ দিকে। উৎস এখানে একটা খুব মৌলিক প্রশ্ন তুলছে, গান্ধীজির যে অহিংসার প্রতি প্রায় একটা ধর্মীয় বিশ্বাস বা ডগমা ছিল, সেটা দিয়ে কোথাও গিয়ে তার রাজনৈতিক প্রজ্ঞাকে কিছুটা হলেও আড়াল করে দিয়েছিল? তিনি কি কিছু ক্রুশিয়াল মুহূর্তে সঠিক রাজনৈতিক সিদ্ধান্ত নিতে একটু দ্বিধা করেছিলেন?
আর উল্টো দিকে সুভাষচন্দ্র?
সুভাষচন্দ্রের ক্ষেত্রে প্রশ্নটা হল, তিনি কি বাস্তববাদী রাজনীতির ওপর বেশি জোর দিতে গিয়ে অহিংস গণ আন্দোলনের যে বিরাট শক্তি, সেটাকে কিছুটা আন্ডারএস্টিমেট করেছিলেন?
কি অদ্ভুত! দেখুন, দুজন নেতাই যারা কংগ্রেসকে নিজেদের হাতে গড়ে তুলেছিলেন, তারাই শেষ জীবনে এসে এই প্রতিষ্ঠানটা নিয়ে একরকম হতাশ। ইতিহাস যেন তাদের ব্যক্তিগত চাওয়া পাওয়ার ঊর্ধ্বে নিজের গতিতেই এগিয়েছে।
একেবারে। তাহলে পুরো আলোচনাটা যদি একটু গুছিয়ে নিই, গান্ধী আর বসুর এই যে সংঘাত, এটা নিঃসন্দেহে ভারতের স্বাধীনতা সংগ্রামের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একই সঙ্গে বিতর্কিত অধ্যায়।
একদিকে গান্ধীজির নৈতিকতা নির্ভর দীর্ঘমেয়াদী অহিংস গণসংগ্রামের পথ,
আর অন্যদিকে সুভাষচন্দ্রের বাস্তববাদী রাজনীতি, আন্তর্জাতিক পরিস্থিতির সুযোগ নিয়ে প্রয়োজনে শক্তি প্রয়োগ করে দ্রুত স্বাধীনতা ছিনিয়ে আনার চেষ্টা। লক্ষ্য এক, কিন্তু পথ, পদ্ধতি, সময়জ্ঞান সব কিছু নিয়ে মৌলিক পার্থক্য।
আর এই আলোচনা থেকে সবচেয়ে বড় যে শিক্ষাটা আমরা নিতে পারি, সেটা হল ঔপনিবেশিকতার বিরুদ্ধে লড়াইয়ের পথটা ঠিক কতটা জটিল হতে পারে, তাই না?
একদম। নৈতিকতা, রণকৌশল, দলের ভেতরের ঐক্য, আন্তর্জাতিক পরিস্থিতি, কত কিছুর মধ্যে যে ভারসাম্য রাখতে হয়েছে, এই দুই নেতার সংঘাত দেখলে সেটা খুব ভালো বোঝা যায়।
তবে এটাও ঠিক, এত মতপার্থক্য, এত বিতর্কের পরেও ব্যক্তিগত শ্রদ্ধার জায়গাটা কিন্তু নষ্ট হয়নি।
সেটাই সবচেয়ে বড় কথা। আর এখানেই আমরা আজকের আলোচনা শেষ করতে পারি। তবে শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যেতে চাই, যে প্রশ্নটা উৎস তুলছে।
বলুন।
ভাবুন তো, যদি ১৯৩৯ সালে গান্ধীজি সুভাষচন্দ্রের ওই চরম পত্রের প্রস্তাবে রাজি হতেন, যদি তারা কোনোভাবে একসঙ্গে কাজ করার পথ খুঁজে পেতেন, তাহলে কি ভারতের ইতিহাসটা অন্যরকম হতো?
খুব বড় প্রশ্ন।
দেশভাগ এবং তার পরের ঘটনাপ্রবাহ যদি দেখি, তাহলে শেষ পর্যন্ত কার পথটা ভারতের জন্য বেশি কার্যকর হয়েছিল বলা যায়? নাকি দুজনের পথের কোনো মিশ্রণ ঘটলে ফলাফল আরও ভালো হতে পারত? এই প্রশ্নগুলো রইল আপনাদের ভাবনার জন্য।